वक्ता ब्रह्मचारी के मुखे हरि कथा सुनी। शंकर आनंद हलो, उत्साह हलो, एरा धीरे धीरे हमारे गुरु परंपरा धारा मध्य एक दिन प्रवेश करे, जगत मध्य शुद्ध हरि कथा प्रवेश करे। तब आमी एते संतुष्ट नहीं, ब्रह्मचारी आरो ताहाके योग्यता बर्धन करे। विशेष करे যেরকম কৃষ্ণ কৃপা ব্রহ্মচারী দার্শনিক বিচার নিয়ে যেরকম হবে, তিনি ধাম তত্ত্ব ইত্যাদি আলোচনা করেছেন, এইরকম হয়তো গম্ভীর বিষয়তে প্রবেশ করা হচ্ছে। গম্ভীর ভাবেতে বিদাতে হরিকথাতে প্রবেশ না করলে হরিভক্তি দৃঢ় থাকে। ধাম তত্ত্ব অত্যন্ত নিগুড় তত্ত্ব, এরকম হচ্ছে সব তত্ত্বই গুণ। তার মধ্যে তিনি পক্ষ প্রতিপক্ষ করে কয়েকটি বিচার তিনি বলেছেন, আবার কতগুলি বিচারে তিনি মীমাংসা চেয়েছেন। আমি দেখছি সে প্রায় সকল ঘুমাচ্ছে, এই গভীর তত্ত্ব সকলে প্রবেশ করবে না। কালকে আমি সকালবেলা এই সকল বিচার সম্বন্ধে বলবো। তবে এটি বলতে চাই, যেখানে তা বলা হয়েছে আরাধ্য ভগবান ব্রজে শতানয়স্তদ ধাম বৃন্দাবন, সেখানে দুটাই তত্ত্ব বলা হয়েছে। আধার আধেয় যে বিচারকে উপস্থিত করবেন, এটা শাস্ত্রকে বুঝাইবার জন্য এইগুলি বলা হয়েছে। আধার যেরকম গ্লাস, আর গ্লাসের যতটা এক ন, কিন্তু আমাদের পরমার্থ রাজ্যে সর্বশক্তিমান অখিল স্বামী সিন্ধু যে কৃষ্ণচন্দ্র আধেয়, আবার তিনি আধা বলদেব প্রভু সন্ধিনী অধিষ্ঠাত্রী দেবরূপে, বলদেব প্রভু আর কৃষ্ণ পৃথক পৃথক ন। এই জন্য বললেন আরাধ্য ভগবান ব্রজে শতানয়, যেরকম ব্রজেশ স্থানে আমাদের আরাধ্যতম বস্তু কোন ব্রজেশ স্থান? নন্দ মহারাজের ব্রজেতে যে নন্দ মহারাজ, তার যে পুত্র যিনি কবিকান্ত রাধাকান্ত রাসবিহারী, সেই আমাদের আরাধ্য বস্তু। দ্বারকাধীশ ইত্যাদি অথবা অন্য যারা আছেন তত্ত্ব, কৃষ্ণ তত্ত্বই অন্তর, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবে আরাধ্য হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন সাংশ। ওই রকম হয়েতে তাহার যে ধাম বৃন্দাবন আমাদের আরাধ্য বস্তু, যদি বৃন্দাবন না থাকে কৃষ্ণ লীলা হবে। যদিও এখানে মনে হচ্ছে আধার আধেয় গ্লাসের মধ্যে জল, কিন্তু গ্লাস আর জল একটা বস্তু নয়, কিন্তু এইখানে দুটি এক। তার ওই বিচারের মধ্যে আপনাদের সম্বিত সন্ধিনী হেলাদিনী যুক্ত যে কৃষ্ণচন্দ্র, তার মধ্যে যখন সন্ধিনী প্রধান হয় তখন বলদেব, হেলাদিনী প্রধান যখন সকল শ্রীমতী রাধে, আর যখন সম্বিত প্রধান তখন স্বয়ং কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ সচ্ছিদ আনন্দ, এখানে বলদেব প্রভু ধাম স্বরূপ, কিন্তু এই বলে তার বহু বৈশিষ্ট্য রয়েছে। যেরকম হতে বৈকুণ্ঠ ধাম, সাকেত ধাম, গোলো দ্বারকা ধাম, মথুরা ধাম, বৃন্দাবন, সব ধাম তত্ত্ব, কিন্তু মূল ধাম তত্ত্ব যে বন্দে প্রভু তারই অন্তর্গত, সব তারই প্রকাশ। মোটামুটি এই জেনে লোক যেরকম কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান ওই রকম আছে, এ বৃন্দাবন স্বয়ং বলদেব তত্ত্ব। এই ধাম ধামের সব উচ্চ প্রকাশ। এই ধামের যে বিচারগুলি আছে বিশেষভাবে তো যখন আমরা প্রবেশ করবো তখন দেখতে পাব। যদিও গোলোক আর গোকুলকে একই বলা হচ্ছে, তথাপি দুটা এক নয়, বৈশিষ্ট্য আছে। এক থাকলেও তার মধ্যে বৈশিষ্ট্য আছে। গোকুলের বৈভব হচ্ছে গোলোক। বৈভব মানে কি? যেরকম কৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছেন নারায়ণ তত্ত্ব, সেইরকম হতে বৃন্দাবন অথবা গোকুল অথবা ব্রজ এরই হচ্ছে বৈভব প্রকাশ হচ্ছেন গুরু। বলেছেন শাস্ত্রে, বিশেষ করে বিষ্ণু আছে প্রতি ঠাকুর রূপ গোসান আনুগত্যের ধাম তত্ত্বের সম্বন্ধে স্পষ্ট করে তিনি কতগুলি কথা বলছেন। কৃষ্ণ লোক হচ্ছে তিনটি, দ্বারকা মথুরা বৃন্দাবন। গোলোক হচ্ছে তার উপরে, তার প্রাচীর মতো, তার ভিতরে এই তিনটি। অর্থাৎ যখন নিচে থেকে উপরে প্রবেশ করবে তখন প্রথমে হচ্ছে গোলোক। গোলোক থেকে বেশি যখন প্রবেশ করবে তখন তখন দ্বারকা আসবে। দ্বারকাকে প্রকাশ মধ্যে প্রবেশ করে যখন আর উপরে উঠলাম তখন মথুরা, আর মথুরাকে আরো পার করে যখন গেলাম তখন বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে সব এক নয়, প্রথমে গোকুল, আবার গোকুলের মধ্যে বৃন্দাবন, আর বৃন্দাবন মধ্যে গোবর্ধন, আর গোবর্ধনের মধ্যে রাধা। এগুলি তারতম্য বৈশিষ্ট্য গুলি আছে। গোকুল গোলোক কাকে বলবে? সাধারণ ভাবে তো গোকুল আর গোলোককে কোথাও কোথাও একই বর্ণন করা হয়েছে। যেরকম মথুরা জিলা আর মথুরা, মথুরা মন্ডল আর মথুরা, নদিয়া আর নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ একই, মায়াপুর একই, কিন্তু মায়াপুরের বৈশিষ্ট্য আছে। ঠিক তত্র যেখানে ঐশ্বর্যের প্রচুর পরিমাণে প্রাচুর্য রয়েছে, যেখানে স্বকীয় ভাব প্রধান, স্বকীয় ভাব মধ্যে ঐশ্বর্য বিশেষ করে প্রকাশিত, সে হচ্ছে গোলোক। সেখানে রাধাকৃষ্ণ থাকলেও সাধারণ মেয়েতে ঐশ্বর্য পূর্ণ, তার থেকে কম একটু ঐশ্বর্য আছে দ্বারকা, তার থেকে আর একটু কম আছে মথুরা, আর তার থেকে কম আছে এই নিচে থেকে। আবার এটাকে অন্য ভাবে দেখো, বৃন্দাবনেতে প্রচুর মাধুর্য ঐশ্বর্য তাতে আচ্ছা দিন, ও থেকে বেশি ঐশ্বর্য আছে মথুরাতে, মাধুর্য একটু কম, ও থেকে আরো বেশি ঐশ্বর্য হল দ্বারকা, মাধুর্য আর ওখানে আর একটু কম, আর ও থেকে বেশি মাধুর্য ঐশ্বর্য হল গোলোকে, আর মাধুর্য সেখানে একেবারে আচ্ছা। উপর থেকে মাধুর্য কমে যাচ্ছে নিচে, একেবারে গোলোকেতে কম হয়ে যাচ্ছে, আচ্ছাদিত প্রায়। ওখানে তে ঐশ্বর্য অত প্রচুর যে মাধুর্য আর কোন পাতা পায় না, দেখতে পাওয়া যায় না, আচ্ছা আছে কিছু কিছু। আর যখন নিচে আমরা বিচার করি তখন ঐশ্বর্য বেশি ওখানে গোলোকে দে, আর কমতে লাগলো ঐশ্বর্য, মাধুর্য বাড়তে লাগলো, আর উপর থেকে চলি তখন মাধুর্য থেকে ক্রমে কমতে লাগলো, ওখানে অল্প বিস্তার হয়ে চলে। এইসবগুলি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আবার গোকুলে অর্থাৎ ব্রজের বৈভব হচ্ছে গোলোক। আর যে প্রশ্ন কোন কোন কি যে করেছে, কি প্রশ্ন ছিল ভাই, কার কার মনে আছে? চলে গেছে, কে কি প্রশ্ন করেছে? নারায়ণ তত্ত্ব ওখানে স্বকীয় নাই, অপরকীয় কিছু নাই। ওখানে বিবাহ লক্ষ্যের সঙ্গে হয় নাই, আর পার্কীয় ভাব নেই, তো ওখানে কি ভাব হতো? নারায়ণের সঙ্গে লক্ষ্মী কোনদিন ওখানে বিবাহ হয়েছে? বিবাহ বিধিতে, বৈদিক বিবাহ রীতিতে যখন বিবাহ হবে তখন স্বকীয় হয়। আর পার্কীয় কাকে বলে? আমি অন্যের স্ত্রী আর অন্য পতির সঙ্গে আমি প্রীতি করছি তখন হবে পার্কীয়, ওখানে কোনো কিছু নাই। বলা হয় বটে, কিন্তু কোথায় বিবাহ বন্ধন, কোথায় কোন বেদে নীতি সে ওখানে, ওখানে নদী যাই নাই। যেখানে নরগত লীলা সেখানে মাধুরী ইত্যাদি আর এই সকল বিচার, দ্বারকাতে স্বকীয় ভাব আছে, এই সাকেতে রাম আর সীতার বিবাহ আছে ওখানে আছে, ওখানে স্বকীয় ভাব আছে। আবার দ্বারকাতে স্বকীয় ভাব আছে, স্বকীয় ভাব মধ্যে আবার একটু কিছু মাধুর্য ভাবের কিছু একটা ছিটপুট আছে, কিন্তু গোলকেতে এরকম হয়তো বিবাহের কথাও নাই ওখানে। আর যে পরকীয় ভাব, যে রাধারানী যে গোপীগণের যে কৃষ্ণের প্রতিগুলি যে আছে ওই ভাবনে, এই জন্য স্বকীয় আর পরকীয় ভাব বর্জিত হয়। কারণ যে বৈকুণ্ঠের ধারণ তো বলো, বৈকুণ্ঠের আর একটু উপরে, কিন্তু এইটা দ্বারকা থেকে আরম্ভ। এইসব যে প্রশ্ন আছে, অনেক রাত প্রায় দশটা বাজলো, আজকে এই পর্যন্ত আমি সমাপ্ত করছি। আগামী এর প্রশ্ন শুনবো, আর সঙ্গে সঙ্গে আমার যতটুকু জানা অবতী, আমার তো আমি তো সবকিছু জানি না, তথাপি যতটুকু জানি এইসব প্রশ্নের মীমাংসা করবার আমি চেষ্টা করব। কালকে আপনারা সকালবেলা পাঠের সময় উপস্থিত। গৌ প্রেমা
বঞ্ছা কৌপতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবতন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরভক্তিশ গুরবে গৌরচন্দ্রায় বৃন্দে নমস্তে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা দ্বাদশ পরিচ্ছেদ সনাতন গোস্বামী শিক্ষ। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন্মুখ হয়, সাধু সঙ্গ তবে কৃষ্ণের রতি উপজয়। কোনো ভাগ্যেতে তার কোনো ভাগ্যে যদি কোনো ব্যক্তি সংসার ক্ষয়মুখ হয়, তাহলে সাধুর সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজায়। এখানে কোন ভাগ্যে কেন গেলে বসত ছেড়ে এখানে ভাগ্য মানে বসুন ভাগ্য মানে কি কোন ভাগ্য? ভাগ্য দু প্রকার, কর্মজনিত ভাগ্য, সুকৃতিজনিত ভাগ্য। কর্মজনিত সুকৃতির এখানে কোন কার্য নেই, কর্ম যে সুকৃতি তদ্বারা ধন ধান্য পুত্র লক্ষ্মী এই যে সংসার বন্ধনের কারণ এইসবগুলি আসে। আর যদি সুকৃতিজনিত ভাগ্য হয় তাহলে সাধু সংতা, তবে কৃষ্ণের রতি উপজায়। তার ফলেতে কৃষ্ণ পাদ পদ্মেতে রতি উৎপন্ন হয়। রতি মানে কি? রতি মানে আদৌ সাধু সঙ্গ, তারপরে তার শ্রদ্ধা, তারপরে দ্বিতীয়বার সাধু সঙ্গ, তারপরে তে গুরুপাদ পদ্ম আশ্রয়, দীক্ষায় এবং শিক্ষা, তারপরে তাহার সেবা বিশ্বম্ভরী গৌরব সেবা, তারপরে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া পরে ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি হতে লাগল, ক্রমে ক্রমে অনর্থ নিবৃত্তি হতে লাগল, কিছু কিছু আমি থাকবে, তারপরে তাহার নিষ্ঠা হেতু পর্যন্ত তার ভজন অনিষ্ঠিত, তারপরে নিষ্ঠা, নিষ্ঠা পরে রুচি, রুচি মানে ভজনের প্রতি রুচি, ক্রমে ক্রমে অনর্থ নিবৃত্তি আরো বেশি হতে লাগলো, আর তারপরে ওই রুচিটি ভজনের প্রতি যে ছিল এখন আরো প্রগাঢ় হয়ে গেছে। প্রগাঢ় হয়ে যখন এই রুচি ভজন থেকে পরিবর্তিত হয়ে ভজনের প্রতিও থাকলো আর ভজনীয় প্রতি একটু লাগলো, তখন এটা হয়ে যাবে আসক্তি। প্রথমে রুচি হবে সাধনের প্রতি, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ ইত্যাদি, তারপরে ওই ওর ফলেতে ভজনীয় প্রতি তাহার রুচি আসক্তি হবে। এই আসক্তি আরো প্রগাঢ় হলে তারপরে হবে রতি। কিন্তু এতগুলি ক্রমকে এখানে না বলে শুধু বলে দিলেন সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি খোঁজে, যাতে সংসার ক্ষয়মুখ হবে। ক্ষয়মুখ মানে কি? কোটি কোটি জন্ম জন্মান্তর ভ্রমণ করতে করতে কখনো ধনী কভি দরিদ্র, কভি রাজা কখনো প্রজা কখনো দেবতা, কোটি কোটি এই জন্ম জন্মান্তরে ঘুরতে 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 কোন রকম ভাবে ভগত সম্বন্ধী তদীয় সম্বন্ধী একটা সঙ্গ হল, সুকৃতি হল। একটা গরু কার বাড়িতে আছে, এখন মন্দির কোন আছে, ওখানে কোন সাধু সন্ত আছে যিনি নামাশ্রয় ইত্যাদি করেছেন, একান্তিক বৈষ্ণব, সে গরুটাকে ধুয়ে নিয়ে এসে
ठाकुर के दिलो अथवा वैष्णव के दिलो तीन ठाकुर के दिए प्रसाद रूपे ताके ग्रहण कर दिए गरुर स्वीकृति हलो आज जे दिए तार स्वीकृति हल एरक स्वीकृति पुष्ट पुष्ट होते 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 संसार धार क्षयमुख हो आस ভগবান চান যে কোনো ভাবে তো হোক একটু তাহার আমার দিকে অন্তর্মুখ বৃত্তি কোন রকম হলেই আমি তাকে সুযোগ দিই আমি আমার নিজে সেবাতে টেনে কিন্তু ভগবান কোন সুযোগ পান না এই জন্য তিনি অত্যন্ত দুঃখী বৃহৎ ভগবত আমাকে তো এইটা বলেছেন এই জীব আমাকে ছেড়ে দিয়ে সংসারেতে মত রয়েছে আমি নানা প্রকারে কৌশল করে চেষ্টা করে একে নিয়ে আসবার চেষ্টা করি আর এরা কিছুতেই আসে এই জন্য আমি দুঃখী আমি অনুগ্রহ করে তাদেরকে সাধু সঙ্গ দিলাম কোন বৈষ্ণব ঘরেতে জন্মগ্রহণ করি আমি অনুগ্রহ করে তাকে কোন ধামেতে তাকে জন্ম দিয়ে দিলাম সাধুর সঙ্গে অনেয়াসে তাহার যাতে হয় সেইগুলি ব্যবস্থা করে আর সেই এই দুর্ভাগাটি সাধুর সঙ্গে পেয়ে ধামিতে রয়েছে সদ্গুরু পাদাশে করেন আমি সব ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তার চিত্তবৃত্তি ভগবানের দিকে না যেয়ে এই শুদ্ধ ভক্তির দিকে না যেয়ে এই ভক্তিকে বিক্রি করে দিয়ে টাকা পয়সা রোজগার করে সংসার প্রতি তাহার আকর্ষণ হয়ে গেল মঠে থাকলে এত অসুবিধা হবে তো তাহার অন্যত্র কোন পাড়া গ্রামেতে গিয়ে ভক্তির দ্বারা উপার্জিত যে টাকা ওটা বাড়ি অথবা অন্যত্র গিয়ে ব্যাংকে রাখতে অত সময় সুযোগ নিয়ে তাহার প্রতি আকৃষ্ট কতগুলি রইল কনক কামিনী প্রতিষ্ঠা একটু যদি ভজনে যদি আভাসও থাকে আভাস না এত অনুকরণ যদি করে তাহলে এইসবগুলি আসতে এখনো সে কি মনে করে যে সে ও সাধু সঙ্গের ফল এই বুঝে না যে আমি আগুনের মধ্যে পড়ে যাবার জন্য এইসব বুঝাইলে লাখ বুঝাইলে চুরি করে ভাঁতা দিয়ে কপটতা করে তাকে আরো লুকাইবার চেষ্টা কিন্তু মহাভগন্ধর ভয়ে তাহার যে সর্বনাশ হয়ে যায় সেটি বুঝে উঠতে পারে যদি সত্যি সত্যি ক্ষয়মুখ যদি হওয়ার মতন থাকে আমাদের তার মধ্যে কিছু চেষ্টা চাই আমাদের চেষ্টা হবে না ভগবানের কৃপা শুধু কাজ করবে তা করবে দুটোই এই জন্য যদি কারো সংসার মুখে কোন প্রকারে কোন রকম হতে সুকৃতি কোনো ভাগ্যে হয়ে গিয়েছে আর ভক্তির দিকে একটু আসতে লাগলো ভক্তির দিকে না বলবো যে সে একটু ভগবানের দিকে উন্মুখ হয় তখন একটা তার একটা ভগবান সুযোগ দিয়ে তখন সাধু সঙ্গে ক্রমেতে ক্রমে 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 হরি কথা শ্রবণ ইত্যাদি করে চিত্তটা নির্মল হবে আর এই হরি কথা শ্রবণ করে ধাম পরিক্রমা করে চিত্তটা আমাদের নির্মলই হলো না নির্মল মানে কি এত সব ছাড়িয়া বর্ণাশ্রম ধর্ম এসব পূজিত হবে এত সব ছাড়ি মানে কি কুটি নাটি জীব হিংসন প্রতিষ্ঠা টাকা পয়সা প্রতি আসক্তি এই যার যত রকমের কৃষ্ণ ভক্তি ছাড়া আর আছে সবগুলিকে সম্পূর্ণরূপে যদি ছেড়ে দেবে তাহলে এই দিকে যদি আসে তাহলে তাহার শ্রদ্ধা থেকে নিষ্ঠা নিষ্ঠা থেকে রুচির থেকে আসক্তি আর তারপরে রতি হবে অন্যথা কোটি কোটি জন্মে তো তাহাকে এই জন্য আমরা সাধু সঙ্গে দিয়েছি সদ্গুরু পদাশ্রয় করেছি যেন এইরকম ভাবে প্রক্রিয়া মধ্যে আমরা আসতে পারি সদ্গুরু বৈষ্ণব সত্যি সত্যি এটা চান চেষ্টা করে কিন্তু আমরা এমন দুর্ভাগা যে এই সবগুলিকে নিতে পারি আছে কিছু কিছু প্রবৃত্তি ওই যে পূর্ব জন্মের সুকৃতি কিন্তু ওটা ক্রমে 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 এইসব অনুশীলন না করাতে এইসব ক্রমে ক্রমে আরো ক্ষয় হয়েছে মঠ মন্দির দূর পাদ পদ্মকি বৈষ্ণব রাস্তাগুলি করেছিল এই জন্য তাহলে রতি রতি উৎপন্ন হয়। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেত জনস্য তথ চিত সৎসমাগম সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত পরাপরেশে ত্বয়ি জায়তে রতি। শ্রীমদ ভাগবত থেকে বলছে, হে অচ্যুত, যারা এই সংসার ভ্রমণ করতে 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 কর্মফল ভোগ করতে 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 কোন রকম হাতে সৌভাগ্যক্রমে তাহার ওই রকম হয়ে জাতীয় কোন সুকৃতি উৎপন্ন হয়ে গেল। এই দেখা এখানে ফুল বাগান লাগানো আছে না, কেউ লাগিয়েছে ফুল বাগান, এই ফুলের মধ্যে তো জীব আছে, এই ঠাকুরকে দিয়া তাহলে সুকৃতি এই দুজনেরই তো হল, ওই পুষ্প তার মধ্যে জীব আছে আর যে দৃশ্য তার মধ্যে আছে। দেখো না জেনে শুনেও ভগবানের কিরকম অনুগ্রহ যে সে এইসব গুলি করতে 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 তার একটা এইরকম হতে সংসার ভ্রমণ করতে 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 ভগবান এইরকম হতে করিয়ে দেব জ্ঞাত অজ্ঞাত হতে। বলছেন ভ্রমণ করতে করতে যখন ভব মোচনের সংসার মোচনের যখন সময় উপস্থিত হয় তখনই জীবের সাধু সঙ্গ হয়। অতএব সাধু সঙ্গ যদি হয়ে গেল তাহলে বুঝতে হবে কি আমাদের সংসার এখন ক্ষয়মুখ হয়ে আসছে আর কিছুদিনের মধ্যে আমার সংসার দূর হয়ে যাবে। সংসার মানে কি? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যথারে গমন, এর নাম হচ্ছে সংসার। তার মধ্যে আসক্ত হওয়া পুনঃ পুনঃ জন্ম আর মরণের চক্কর মধ্যে ত্রিতাপে বরফ দগ্ধ হচ্ছে। এই যখন সাধু সঙ্গ হয় তার বুঝে যেতে হবে যে আমার দীর্ঘ তখন নিষ্কপট ভাবে তাহার যদি সেবা যদি করে তাহলে এই ক্রমে ক্রমে এই যে বলা হয়েছে এই সব অনেক আসে তাহার হয়ে, কোন চেষ্টা ইত্যাদি করতে হয় না। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্য মানে গুরু অন্তর্যামী রূপে শিখায়া, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্য নাই, ভাগ্য মানে মানে কি ওই সুরতি সম্পন্ন তার এত বিচার এসেছে হেঁটে যে আর নারে বাপ যা করেছি করেছি আর এদিকে যাবই না, তো কোন ভাগ্য মানে নামাত্মা প্রবচনেন লব্ধৌ নবীধয়া বহুনা শ্রুতেন যমে ওই শিবণিতে তৈন এব লব্ধ তস্যাস আত্মা বিভুণিতে তনুষ। এরকম সৌভাগ্যবান যে জীব পূর্ব জন্মের সুকৃতি আছে আর ভজনের একটা ইচ্ছা তার সাধু সঙ্গের দ্বারা একটি উন্মেষিত একটা হয়েছে তাহলে সেই ভাগ্য মানে জীবকে গুরু অন্তর্যামী রূপে শিখায় প্রেরণা দিলেন। শ্রীমদ ভাগবতেও এটা দিয়েছেন, উদ্ধবকে তিনি কৃষ্ণ বলেছেন যদি নিষ্কপট হয় তাহলে তাহলে তাকে এরকম ভাবে প্রেরণা দিবেন গুরু রূপেতে গুরু অঙ্কাল জামি রূপে শিখায় আপনি আপনি তিনি শিক্ষা দেন কিরকম হয়েছে। তুমি চৈতন্য চৈতন্য করো, তুমি গুরু পদাশ্রয় করো, তুমি অমুক বৈষ্ণবের সঙ্গ করো, তুমি অপতিক ভাবেতে এক লক্ষ হরি নাম করো, কোন একটা কোন কামিনী প্রতিষ্ঠা ইত্যাদি তার থেকে একটু দূরে থাকো, এইরকম হাতে ভগবান তাহাদেরকে যদি কোন ভাগ্যবান যদি থাকে ভগবান অনুগ্রহ করে তাহাদেরকে শিখায়। যদি কৃষ্ণ মনে করেন যে এই আমার কৃপা পাত্র তাহলে তো কখন মনে করেন যদি কেউ সত্যি সত্যি তাহার কৃপা যদি আকাঙ্ক্ষা করে তাহলে তাকে করে আর যাদের কৃপার প্রয়োজন নাই তাকে করবেন না। নৈব পয়ন্তি অপচিতম কবয়স্তবেশ ব্রহ্মাজুষাপি কৃতম উদ্ধমুদ স্মরন্ত, যে অন্তর বহির তান অশুভম বিদুন্বন আচার্য চৈত্য বপুষো স্বগতিম জন ভগবান তাদেরকে কৃপা করে দিয়ে চৈত্য গুরু রূপে হৃদয় থেকে স্ফূর্তি তিনি প্রদান প্রেরণা দেন এবং তাকে এমন সুযোগ দিয়ে দেন যে সত্যি সত্যি সেটি হরিগুরু বৈষ্ণবের নিকটে কোন কোন দুর্ভাগাজি এইসবগুলি সুযোগ পেয়েও সে তার স্বতন্ত্রতার দুর্ব্যবহার করে দিয়ে এইসবগুলি গ্রহণ করতে পারে কতগুলি দুর্বলতাবস্ত হয় আর কতগুলি জেনে শুনে দুর্বলতাবশত যদি হয়েছে তাহলে ভগবান তাকে অনুগ্রহ করে দিয়ে আবার উঠিয়ে দেবে আর যারা জেনে শুনে এইসবগুলি করে তাহলে ভগবান তাকে তখন আর ভক্তি দিকে না যে ওই কুটি নাটি ইত্যাদি ওই দিকে যে চলে যে ভক্তি বৃত্তি থেকে চ্যুত হয়ে যায় সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় খ সাধু সঙ্গেতে সাধু সঙ্গে মানে কি সাধু কাছে থাকা সাধু সঙ্গ না সম্যক রূপে অনুগমন করতি অনুগমন করবে অনুগমন করবে সাধু যাচ্ছা যেরকম তার জীবন চরিত্র চলছে ওই রকম অনুগমন করবে তাকে অনুগমন তার চিত্ত বৃত্তির অনুগমন করবে তার আচার বিচারের অনুগমন করবে মানে তো কোটি কোটি জন্মেতে সাধু নিকটে থাকলে অপরাধ হয়ে মরবে যেরকম হতে কালকে পূজ্য পাঠ পাওয়ন মহারাজ কত সুন্দর কথা সবগুলি বলেছে কত সুন্দর সুন্দর শিষ্য কি কর্তব্য সেগুলি বললেন কতগুলি লোকে ডাকলেন আমাদের দ্বারা ডাকালেন কিন্তু গুরুদ্রোহীরা আসলো না তাদের মুখ দর্শন করাও পাপ আমি মনে করি কতবার একটুবার না তিন চার চার চারবার অনুগ্রহ করবার জন্য হৃদয়ের থেকে তাহার একটা কৃপা রাশি আসে যে যাও দেখে নিয়ে আসো ত্রুটি বুচিত করার তো সকলের ধর্ম যাহা কে দেখে নিয়ে আসো কৃপা করো কিন্তু এই দুর্ভাগাজন তাদেরকে কি বলা যায় আমি তা কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না গুরুদেব ডাকবে আর যদি সেটি না আসে তাহলে তাকে কি বলা হবে বলতো এটা গুরু অবজ্ঞা হবে না কি হবে না কিন্তু অতটুকু কাণ্ড নাই তাদের কি ভক্তি হবে দশবার গঙ্গা কি লাখ বার যদি একবার যদি গঙ্গা আসে কি হবে সাধু সঙ্গ থেকে পড়ে গঙ্গা কিছু নাই গঙ্গারে পরশ হইলে পশ্চাৎ কেবল তারপরে দর্শনই পবিত্র করে আপন রয়েছে তার যে সে কৃপা করি আর সে অবজ্ঞা তাদের কি ফল হবে এরকম হ্যাঁ দুঃসঙ্গ প্রত্যাগ করাই ভালো এরকমের সঙ্গ করলে ভক্তি কোনদিন হবে না দোষ ত্রুটি থাকবে অনর্থ থাকবে অপরাধও থাকবে কিন্তু একটা হৃদয়ের মধ্যে বাসনা তো থাকবে যে গুরু বৈষ্ণবের আমি কৃপা লাভ করবো ভক্তি থেকে অগ্রসর হবো আর যদি গোড়াই কেটে দিয়ে দেয় গুরুকেই মানলো না বৈষ্ণবকেই মানলো না তাহলে কি হবে ভক্তি এই জন্য আমরা এইসব বিষয়তে খুব সাবধান সাধু সঙ্গে তার অনুগমন করবে কিসে ক্রিয়া বিচার এইসব গুলিকে অনুগমন কি রকম তিনি চলেন স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কে সব কিম প্রভাষে তা কিম প্রজেত কিরকম চলেন লোকের সঙ্গে কিরকম ব্যবহার গুরু গুরু মহারাজ বলতেন দেখো হরি কথা তো হরি কথা আমি যদি বিষয়ের কথাও বলি তাহলে তোমরা বসে শুনবে বিষয়ের কথা তার মধ্যে যে বিষয়ের সঙ্গে কিরকম ট্যাকল করবো বিষয়ের কথা শুনে তার মধ্যে আমরা কিরকম থাকবো এই তো তোমরা পেয়ে যাবে অনায় কোর মধ্যে ডুবে মারবে এই জন্য বৈষ্ণবদের কোন কথা বিষয়ের বিষয় কথাও বললে তার মধ্যে বহু শিক্ষণীয় বিষয় থাকে ওদেরকে আমরা লাগালি পাই না যে সে কোথা থেকে কি কথা বলছে এই জন্য তাদেরকে অনুগমন করবে এই জন্য গুরু আজ্ঞাহী যদি সদ্গুরু হন নির্বিচারে কোন বিচার করবো না। তারা আজ্ঞা আদেশ পালন করবার জন্য সবসময় মান প্রস্তুত থাকে, তাহলে তো ভক্তি হবে নাকি এমনি তিনি দিয়ে দিবেন। ইচ্ছা ছিল যে সে চেতন চেতনের ভালো প্রসঙ্গ আর ভক্তির প্রসঙ্গ, কিন্তু যেরকম প্রভুপাত বলছেন না যে সে উনার ইচ্ছা থাকলে ওই জঙ্গল কাটতে লেগে সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা কে ভক্তি কাকে বলে। এই জন্য রূপ গোস্বামী তাহার শ্রী ভক্তির স্বামী সিন্ধুতে বললেন, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মা জ্ঞান আবৃতম আনকুল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। ভালো করে এইটাগুলি বুঝে নিতে হয়, অন্য অভিলাষিতা শূন্য কোন রকম ভাবে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হোক, হরিগুরু বৈষ্ণব সেবা করি, এছাড়া কোন রকম অভিলাষ থাকবে। এখন আমরা নিজে বুকে হাত দিয়ে দেখি যে আমরা এই সব যে কতগুলি যে আমরা কাজ করছি এটার দ্বারা হরিগুরু বৈষ্ণব প্রসন্ন হবেন কিনা, কৃষ্ণ প্রসন্ন হবেন কিনা, বুঝা গেল। এই জন্য যতদিন না পর্যন্ত আমরা অকিঞ্চন এবং নিষ্কিঞ্চন হব ততদিন পর্যন্ত ভক্তির সঙ্গে কোন সম্বন্ধ নেই, সেটা ভক্তি নয়, সেটি কর্মপ্রধান ভক্তি অথবা জ্ঞান প্রধান ভক্তি অথবা ভক্তি নয়, ভক্তির সঙ্গে কোন সম্বন্ধে নাই, উপাধিকও ভক্তি নয় সেটি। এই জন্য অন্য অভিলাষ আমি যে কোনো কার্য করব, মনে কর যে আমি একটা মন্দির করছি, এখন আমি দেখবো যে সেইটা কৃষ্ণের প্রসন্নতা হবে কিনা গুরুদেবের প্রসন্নতা হবে, যদি বুঝবো যে সেইটা গুরুদেবের অথবা ভগবানের প্রসন্নতার জন্য না করে দিয়ে আমার প্রসন্নতা আমার প্রতিষ্ঠার জন্য করছি, তাহলে ওই মন্দির করাটা আমার নরকগামী মার্গে নিয়ে যাবে। এটা বুঝে রাখ, যদি তার মধ্যে আমার অন্য অভিলাষটাই থাকে আমার প্রতিষ্ঠা, আমি দেখেছি যে ওখানে গিরিরাজ গোবর্ধনে অনেকগুলি মন্দির হয়েছে, উদ্দেশ্য কি যদি গিরিরাজের তারাইতে নিকটে যদি হয় তাহলে একাদশী দিনে বেশ পয়সা পাওয়া যায় ওই মন্দিরে, দুদু পয়সা যদি প্রণামী দেন, তাহলে এই উদ্দেশ্য করে যদি মন্দির করে তাহলে তাদের কি গতি হবে বলতো। আমি মনে করি যে সে এক্সট্রা স্কুল করছি, পাঠশালা করছি, সংস্কৃত পাঠশালা করছি কি অন্য কোনো কিছুই করছি, তুলসী চাবুতারাও করছি কি কিছুই করছি, কিন্তু তার উদ্দেশ্যের উপর সবকিছু নির্ভর করছে। যদি আমার জন্য হলো আমার অন্য অভিলাষিতা তাহার মধ্যে আছে, কতগুলি গুরুকরণের মধ্যেও আমি অন্য অভিলাষিতা দেখি, আমাদের গুরু মহারাজের কাছে একজন মানে একটা উদাহরণ স্বরূপ বলছি, কত লোক এসেছে আমি তো জানি কত লোক, একটি লোকের তার মা খুব ধনী লোক, তার দুজন ছেলে, এখন ওই মা বৃদ্ধা হয়ে গেছে, উনি কখন কখন আমাদের দেবানন্দ গৌড়ীয় মঠেতে যখন ওইখানে ভাড়া বাটিতে আমাদের মঠ ছিল ওইখানে আসত, এখন ওরা দেখলো যে সেইটা তো মা বৃদ্ধ হয়ে গেছে, আর যেরকম দেখছি ভাব তাতে আমাদের কিছু দিবে না, মঠে সব কিছু দিয়ে দিবে, অথবা তার আর একটি ছেলে আছে তাকে দিয়ে দিবে। এই জন্য কি করলো, সে মাছ টাছ খায় সব কিছু করে, তখন সেটি ওই সম্পত্তিটাকে কোন রকম ভাবে নিয়ে আসবার ছলে যান, সেটি গুরু মহারাজ এসে চরণেতে সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়ে যে প্রভু আমি আপনার সব প্রকারেতে শরণাগত হলাম, মা আমাকে দেখে না আর আমাকে ভালোবাসে না, তাহলে আমি যদি হরিভজন করি তাহলে মাও আমাকে দেখবে, তখন আপনার আমাকে কৃপা করে। উনি কিছু বলেন না, নিজে থেকে গিয়ে গঙ্গা স্নান করে দিয়ে চুল টুল কাটিয়ে টাটিয়ে দিয়ে আর হরিনাম গ্রহণ করে। বৈষ্ণবরা দেখলো যে কোনো ভাবে এর একটু মতি আসে, কিন্তু কিছুদিন পরে এইরকম করে দিয়ে সম্পত্তিটা নিজে হড়প করে নিল, আর তারপরে মা মরে গেল আর বাস গলা টলা থেকে সব নামিয়ে টাবিয়ে দিয়ে সব শেষ, আর হরিভজনের কোনো কিছু নেই। গুরু পদাশ্রমে দেয় এরকম কতগুলি অন্য বিলাসী লোক এসে প্রবেশ করে, গুরুদের নিঃস্বার্থ হয় তাকে কৃপা করবার জন্য তারা করে দিল, যে কাজ যাহাকে একটা সুকৃতি তো হোক, কিন্তু এই অন্যাবিলাসী জীব তার অন্যাবিলাসিতা অন্যাবিলাস পাবার জন্যই এই শক্তি। অন্যাবিলাসিতা কেন বলা হয়েছে, অন্যাবিলাস বলা হলো না কেন? অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাজ্ঞানাবৃতম। অন্যাবিলাসিতা শব্দ হচ্ছে অন্যাবিলাস। এখানে বলে দিতেন পারতেন যে অন্যাবিলাস শূন্য, এটা বললেন না। কেন? অনর্থগ্রস্ত জীব অন্যাবিলাস দূর করতে পারে না, কিছু না কিছু থাকবে। এই জন্য অন্যাবিলাসিতা মানে কি, স্বাভাবিক স্বাভাবিক ভাবে অন্তর্হৃদয়েতে স্বাভাবিক স্থিতিতেও যদি কোন রকম ভাবে অন্যাবিলাস না থাকে, তোর জন্য এইটা সূচন করবার জন্য বলবার বুঝাইবার জন্য বলছে। উদাহরণ দ্বারা বুঝো, একটা লোক হরিভজন করছে, হরিভজন করতে করতে একান্তিক ভাবে ভগবানের প্রতি শরণাগত আর গুরু সেবাতেও নিমগ্ন আছে, ভগবানের উপর বিশ্বাস আছে, তার শরণাগতি হয়ে গেছে সত্যি সত্যি। হঠাৎ করে পূর্ব জন্মের কোন সংস্কার বস্ত অথবা যে কোনো ভাবেতে তার বাড়িতে চারটি ডাকাত ঢুকলো আর তাহাকে মারবার জন্য চেষ্টা করলো। ওই সময়তে মনে মনে করছে, প্রভু রক্ষা কর আমাকে, আমাকে রক্ষা কর। এটাকে কি হবে বলে দেব, এটা হলো অন্যাবিলাস না অন্যাবিলাসিতা? এই সময়তে তার স্বভাবটা বিপর্যয় পেয়ে যায়, তখন যে কি করবো না করবো তার কিছু জ্ঞান থাকে না। এই অবস্থাতে যদি ভগবানের নিকটে থেকে যদি অন্য কোন অভিলাষাও করে প্রার্থনা করে তাহলে তাহাকে বলে তার ঠিক হয়ে যাবে, বেঁচে গেল, হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম। আর যারা সিদ্ধ মহাপুরুষ প্রহ্লাদের মতন, তারা ওই স্থিতিতেও হরদাস ঠাকুর ওই স্থিতিতেও তার স্বভাব পরিবর্তন হবে না, ওরা সিদ্ধ মহাত্মা। অতএব সেখানে প্রশ্ন নেয় জড় ফল ইত্যাদি, ওরা সিদ্ধ মহাপুরুষ, ওদের স্বভাব কোনদিন বিকৃতি হবে না। কোনদিন প্রার্থনা, হে প্রভু আমাকে রক্ষা কর, যেরকম ভাবে জড় ফল তাকে বলি দেবার জন্য নিয়ে গেছে, বুঝতে পারছেন আমাকে বলি দিবে, লাল কাপড় পরিয়ে দিয়েছে, গুড় চানা কি মালপোয়া তাকে খাওয়াইতে খুব খেয়ে নিয়েছে, যে মরবো তো মরবোই, খেয়ে তো নি, প্রভুর যা ইচ্ছা খেয়ে নিয়েছে। তারপরে বলেছে সব যে তিলক তিলক করে দিয়েছে লাল, তারপরে বলেছে তুমি মাথাটা নিচে করে দিয়ে এর মধ্যে লাগাও, তো লাগিয়ে দিলে উপর থেকে হাঁড়ি কাঠি লাগিয়ে প্রভু কাছে বলেনি যে প্রভু আমাকে রক্ষা কর। ওদের ওই একটি মন্ত্র শ্রীমদ ভাগবতের তত্তে অনুকম্পাম সুসুমিক্ষমা, এতে আমার কোন ভগবানের করুণা আমার উপর হবে, এই জন্য তারা নিশ্চিন্ত, প্রভু রাখেন মারবি রাখবি যো ইচ্ছা তোমার, এটি হচ্ছে শরণাগত জীবন। এই জন্য তাদের কিছু হবে না, তাদের স্বভাব পরিবর্তিত হবে না, কিন্তু আমাদের অভি সাধনের মধ্যে অভি আসে না। সাধন কাকে বলে, গুরু শিখে দীক্ষা ইত্যাদি নিয়ে অনন্য শরণাগত হয়ে আর তারপরে ভাবকে লক্ষ্য করে যখন বুঝবে, শ্রদ্ধা কাকে বলে, নিষ্ঠা কাকে বলে, রুচি কাকে বলে, আসক্তি কাকে বলে, রতি কাকে বলে, প্রেম কাকে বলে, স্নেহ মান প্রণয় কাকে বলে বুঝবে। আর বুঝে তখন ভাব আমার হৃদয়তে, রতি যে আছে আমার হৃদয়তে উদিত হোক, এই জন্য একনিষ্ঠ ভাবে তা সাধন করে, তখন তাকে বলে সাধক। আমরা আমি সাধক মধ্যে নেই, হয়তো আপনাদের মধ্যে কেউ থাকতে পারে, আমি বুঝতে পারি না, থাকতে পারে আপনাদের মধ্যে, কিন্তু আমার ওই সাধন মধ্যে আমি সাধক হতে পারি না। বিল্লু মঙ্গলকে বলা হচ্ছে সাধক, উত্তম ভক্তি সাধক তিনি, তার কোন অন্যাবিলাস নেই, কৃষ্ণ তাহার সবগুলি সব সময় সঙ্গে আছে, যা শ্লোক তিনি বর্ণন করছেন সবগুলি তিনি লিখে দিচ্ছে, সেটা হচ্ছে কৃষ্ণ কর্ণা, এরা হচ্ছে সাধক। রূপ গোস্বামী সনাতন গোস্বামী ইত্যাদি যে গোস্বামী আছেন তারা নিত্য সিদ্ধ, তথাপি তারা যে আচরণ করেছেন ওরা ভাবের সাধক বলে, ওইটি আমাদের গ্রহণীয়, তাহলে তো আমরা সাধক হতে পারবো। তা অন্য অভিলাষিতা ওই রকম হয়তো কোন অভিলাষা থাকবে না, কিন্তু ওই হঠাৎ মৃত্যু এসে গেল, কোন বিপত্তি আপত্তি আসলো, হঠাৎ করে তার একটা অভিলাষা, প্রভু আমাকে রক্ষা কর। আর যখনই তার স্বাভাবিক স্থিতি আছে আসলো, ওহো আমি তো ভুল করেছি, প্রভু আমি এটা ভুল করেছি, আমাকে ক্ষমা কর, আমি আপনার প্রতি শরণাগতি আমার হলো না, এই জন্য অনুতাপ করবে। এই যদি হয় তাহলে তাহার হলো কি অন্য অভিলাষিতা শূন্য স্বাভাবিক স্থিতিতে, অস্বাভাবিক স্থিতিতে তাহার কোন কামনা বাসনা ইত্যাদি নাই, অস্বাভাবিক স্থিতিতে যদি হয়ে যায় সে সম্ভব। এই জন্য আপনারা বিচার করে দেখবেন স্বাভাবিক স্থিতিতে স্ত্রীর অভিলাষার সঙ্গে কোন প্রতিষ্ঠার অভিলাষা, অর্থের অভিলাষা, অন্য লোকে ঠগিয়ে দিব তারই মরণ, অন্য লোকের মরণ হবে না, যা একটা সুযোগ পেয়েছিল ভক্তিদের যা হারিয়ে গেছে কোটি কোটি জন্ম তাহার একেবারে ধ্বংস হয়ে গেল। কিন্তু মূর্খ অন্ধ সেটি বুঝতে পারে না, মনে করছে আমি অন্য লোকে বেশ ঠগিয়েছি। বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে যদি শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা মানে কি শাস্ত্র যা বলেছেন পরমসত্য, গুরুদেব যা বলেছেন পরমসত্য, বৈষ্ণব যা বলেছে পরমসত্য, এই কৃষ্ণ ভক্তি যদি না হয় আমার জন্ম বৃথা যাবে। চার অপরাধ আশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে স্ব কর্ম করিতে শেষে রৌরবে পড়ে সংসারে দিয়ে দেবে, যত রকমের ধর্ম আছে বড় আশঙ্কা, এই সম্পূর্ণরূপে সুস্থ ভাবতে পালন করছে, দয়া আছে, পরোপকার করছে, গরিব দুঃখীকে আদর করছে, মাতা পিতারও সেবা করছে, সত্য কথা বলছে, এই সবগুলি গুণগুলি আছে, কিন্তু ভগবত ভজন করে না, তার সফল দশা। আজ এই সব কিছু নাইও করে কিন্তু ভগবানের প্রতি অনন্য ভাব যদি আসলো, ভক্তি হতে লাগলো, তাহলে তাহার প্রসাদের সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম ফল হয় সংসার যায়, তাহলে সাধু সঙ্গে তাহার যদি শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা তো অন্য উপায় বর্জন, ভক্তি উন্মুখী চিত্ত বৃত্তি বিশেষ মানে কি ভক্তি উন্মুখী চিত্ত বৃত্তি, একটা বিশেষ রকমের চিত্ত বৃত্তি যে ভগবানের দিকে যাবে, উন্মুখ হবে, এইরকম যে প্রবৃত্তি তাহাকে বলে শ্রদ্ধা। অন্য উপায় বর্জন যত রকমের সংসারে কর্ম জ্ঞান যোগ তপস্যা ব্রত হোম শ্রদ্ধায় ইত্যাদি আছে সবটাকে ছেড়ে দিয়ে আমার কৃষ্ণ ভক্তি দ্বারা আমার পরম মঙ্গল হবে, যদি ব্রহ্মা এসে আমার ভক্তি যদি ছাড়িয়ে দেন আমি ছাড়বো, যদি বিশ্ব আমার বিরোধী হয়ে যায় তাহলে আমি এটাকে ছাড়বো না, কৃষ্ণ ভজন খণ্ড খণ্ড যদি যায়, খণ্ড খণ্ড যদি হই তবু আমি বদানে না ছাড়বো, হরি না তবু আমি ছাড়বো না, আমি ভজন ছাড়তে পারবো, ভজন করে না কিন্তু তথাপিও ওই রকম যে ভজন হবে আমি ছাড়বো না, এই সব কৃষ্ণ ভক্তি ছাড়বো না, মরে যাই তার কে একটা লোক বলে গেছে এই দেখতো এই তুলসী মালার মধ্যে যা কিছু আছে, কোন একটা লোক বাড়িতে নিয়ে গেছে কোন ভক্তকে জোর করে, বাড়িওয়ালা লোক ঘরে নিয়ে গেছে, ঘর ছেড়ে দিয়ে চলে এসেছে, ঘরওয়ালা বলে গেছে দেখ এই যতদিন মালা থাকবে ততদিন বাড়িতে ফিরবে, এই যেন এই মালাটাকে বাহার করে নিতে পারেন যদি তাহলেই এইসব গুলি চলে যাবে, মন্ত্র টন্ত্র গুলি গুরুদেব দিয়েছেন, অত এই মালাটা বাহার কর তারপর দেখা যাবে সহজে এইটাকে বসে করবে। সে বলে যে যদি তুমি মালা বাহার করো, সকলে মিলে ধরলো তাকে হাত পায়ে বাহার করতে লাগবে, বলছে দেখো তুমি মালাটা যদি বাহার করো তাহলে আমি কিছুদিন থাকতাম আরো, কিন্তু যদি মালা বাহার করো আমি এক সেকেন্ডে এখানে থাকতাম, মরে যাবো, জল টল খাবার ছেড়ে দিল। আর তারপরে যখনই সুযোগ পেল তখন বাস পোকা থেকে উঠে পালায় করে উঠেতেই ছাড়বে না, মনে করি একটা লোক ভজন করছে জোর করে দিয়ে ডিম টিম খাবাই দিল বাড়ির লোক নিয়ে যে, তাহলে তার ভক্তিটা নষ্ট হবে কি? ভক্তি অত কাঁচা জিনিস নয় যে ডিম করে আর মাছটা জোর করে খাবাইয়ে দিল আর ভক্তি নষ্ট হয়ে গেল, চিত্ত বৃত্তি। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি যদি শ্রদ্ধা এইরকম শ্রদ্ধা খণ্ড খণ্ডে যদি যায়, খণ্ড খণ্ডে যদি হয় যায় দেবরা তম আমি বদলে না চাই, খন্ড খন্ড যদি আমি হয়ে যাই আমি কোন কামি আর প্রতিষ্ঠার দিকে যাব না, আমার কোন রকম অন্য বিলাসিতা হবে না। স্বাভাবিক স্থিতি কি? অস্বাভাবিক স্থিতিতে আমি ভক্তি ছাড়ব, অন্য বিলাস কোন রকম কিছু করব না, তাহলে কি হবে? ওই সাধুর সঙ্গেতে ফলেতে ওই ভক্তি ফল, ভক্তি মানে সাধন ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে ওই প্রেম ভক্তি চলে যাবে। অন্যথা কোটি কোটি জন্মে যদি করেন সমানু পায় কৃষ্ণ পদে ত্রিমধাম, কৃষ্ণ করে অপরাধের অবিচার, নাম নিলে অপরাধী না হয় অবিকার, ভাই হবে না। এখন দেখ বিচার করে, যখন কৃষ্ণ নাম লইলে তৎস্মশারম হৃদে পতেতম যদ গৃহ্যমাণৈ হরিনাম ধেয়ৈ ন বিক্রেতাত যদা বিকারো নেত্রে জলম গাত্রেষু। হরিনাম আমরা গ্রহণ করছি, চিত্তে তো দ্রবিত হচ্ছে না, আমি কোটি কোটি জন্মে রব, তাহলে আরো সঠিক ভাবে আমাদের হরে ভজন করতে হবে, নিষ্কপট ভাবে। আমরা দেখছি তো এর লক্ষণে দেখছি যে সে নাই, চিত্তে যাচ্ছে বিষয়ের দিকে, কেন যাচ্ছে? একটা লোক গুরুদেবকে জিজ্ঞাসা করছি, গুরু মহারাজ আপনার আদেশেতে আমি হরিনাম করছি, সাধু সঙ্গ করছি, হরি কথা শুন করছি, চৈতন্য চৈতামৃত পাঠ করছি, তুলসী পুজো করছি, সব করছি, কিন্তু সুন্দরী মেয়ে দেখে কোন কিশোরী আমার চিত্তরূপ দিকে চলে যাচ্ছে। গুরুদেব তোমার মঙ্গল, আমি আছি তোমার সঙ্গে, তোমার এই সব কিছু না, কিছুদিনের মধ্যে তুমি এইরকম থাক তোমার ঠিক হবে। আর যদি কেউ এইটা না বলে গুরুদেবকে, তাহলে আর এই সব উনি করতে থাকে, তাহলে ভগন্তর ভাই কি করবে? একবার তাকে ধ্বংস করে দিবে, সুসুয়ে ঢুকে ফাল মতন বেরিয়ে যাবে। এই যেন প্রথমে মালি করে উপশাখা গণের ছেদন, মালি যে সাধক কুটি নাটি জীব হিংসন আর এই সব অন্য বিলাস ইত্যাদিকে সম্পূর্ণ রূপে দেয়াবারে কেটে দিবে, এত কোন রকম অন্য বিলাস স্বাভাবিক স্থিতিতে থাকে, সাধকের অস্বাভাবিক স্থিতিতে থাকতে পারে, কিন্তু হরিগুরু বৈষ্ণবের চরণেতে নিবেদন করবে একান্তিক ভাবে, তাহলে ওই ভক্তির ফল, সাধন ভক্তির ফল ভাব ভজন ভাব ভক্তি, আর ভাব ভক্তি ফলেতে এই প্রেমা ভক্তি দান করে। যদিচ্ছা মত কথা দো জাতু শব্দস্তু যা কুমার না নির্বেন্ন না শব্দ ভক্তি যোগস্য সিদ্ধিদ, যদিচ্ছা মত কথা দো জাত শব্দ জাত নাথ শব্দ ভক্তি যোগ সাধু সঙ্গেতে এই হরিনাম হরি কথা শ্রবণ করতে 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 তার অন্য বিলাস ধীরে 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 দূর হতে লাগলো। যদৃচ্ছা মানে সৌভাগ্য, কি ভাগ্য? ওই ভগবত কৃপাতে ওই যে সাধু সঙ্গে যে ভগবান তাকে সুযোগ দিয়েছেন, সুদৃঢ় নৌকা দিয়ে দিয়েছেন শরীর রূপী মনুষ্য শরীর, তার মধ্যে অনুকূল বায়ু মানে সাধু সঙ্গ, এটা হচ্ছে ভগবত কৃপায় এই সবগুলি দিয়ে দিয়েছেন, এই হচ্ছে যদৃচ্ছা। মত কথা দাও কোন প্রকারে দে আমার কথাতে তাহার শ্রদ্ধা উৎপন্ন, জাত শ্রদ্ধা শ্রদ্ধা উৎপন্ন। আমরা বিচার করি দেখি বুকে তাহাতে যে আমাদের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে কিনা, টাকা পয়সার দিকে অর্থের দিকে জাগতিক কামনার দিকে আমাদের হয়েছে ওই দিকে রুচি, নাকি হরিভক্তি দের একান্তিক ভাবে রয়েছে? এটা ভালো করে বিচার আমরা করি, যদি এটা হয়ে যায় না তাহলে গুরুপা দাসে একেবারে বিষম ভাবতে সেবা নিশ্চিত সেটি করতেই পারে, অবশ্যই অসম্ভব। এইগুলি হচ্ছে প্রক্রিয়া, আর নচেত অন্য বিলাস থাকলে গুরুদেবের এমনই সেবা করতে পারবেন না, বিষম মত কথা বা দূরের কথা থাকবে, এই কথাগুলিতে ঘুম লাগবে, দেখো ঘুম লাগবে না, এই কথাগুলিতে ঘুম লাগবে, এমনই এই কথা। অমৃত অমৃত যখন ইন্দ্র পুত্রিও আছে না, তাহলে গাধা হয়ে একটা কালপ্রকৃতি আছে, গাধার এটা মূত্র অমৃত ছেড়ে দিল, উপনিষদের কথা ওই রকম হতে আমাদের এদিকে রুচি হবে না, ভালো করে মন দিয়ে এইগুলিকে গ্রহণ করব না। যদি জাত শ্রদ্ধা শ্রদ্ধা হয়ে গেছে, যপমান যে মনুষ্যের মনুষ্য মানে স্ত্রী পুরস্কার নির্বিন্ন না দিশক্তি, তার সংসারের প্রতি কোন ব্যাগ নাই, আর তার আসক্তিও নাই, অত্যন্ত আসক্তি নাই, আর অত্যন্ত বৈরাগ্য নাই। এরকম ভাবে ভক্তি যোগ দিয়ে যাদের কোন রকম হাতে সংসারের প্রতি কোন রকম হাতে মায়া মমতা কিছু নাই, আসক্তি নাই, একেবারে বৈরাগ্যপূর্ণ, তাদের কোনদিন ভক্তি হবে না। শঙ্করাচার্যের এইসব যারা তারা সংসার পাতে পরম বিরক্ত, তাদের মমতায় ইত্যাদি শূন্য, তাদের বিষয় প্রতি কোন আসক্তি একেবারে নাই, এই জন্য তাদের ভক্তি হবে না। কেন? বিষয়ে প্রীতি এবে আছে যে আমার সেই মত প্রীতি হোক, শুধু ট্রান্সফার করতে হবে। এই বৃত্তিটা আমাদের মধ্যে সবসময় আছে, একটা পশু হয়ে যদি যাই, শুকর শুকরি হয়ে যাই, এই বৃত্তিটা থাকবে, সেবার একটু প্রীতি ভাবনা থাকে। শুকর আর শুকরির মধ্যে একটা শুকরি শুকরের সেবা করে না, করে বানর বানরকে দেখি যে সে বানর বানরই বসে আছে, বানরই বসে আছে, বানরটা উঠে তার এই চুলের মধ্যে যে পোকা টোকা থাকে না, বার করে দিয়ে খেয়ে নেবে, তার সেবা করছে। তার বাচ্চাদেরকে দেখো যে কিরকম এই সেবা প্রবৃত্তি সকলের মধ্যে থাকবে। এই সেবা প্রবৃত্তি মনে করে যে ও আসক্তি আসক্তি বস্ত ওটা করছে, একেবারে ধ্বংস হয়ে যায়, পাথর মতন হয়ে যায়, তাহলে ভক্তি বৃত্তি কোথা থেকে আসবে? অথবা যদি অত্যন্ত আসক্ত সংসারের মধ্যে থাকে তাহলে তার ভক্তি হবে। এই জন্য আমরা কতগুলি আছি মঠে লাল কাপড় ইত্যাদি ধারণ করে, মালা ইত্যাদি ধারণ করে, আসক্তি আমাদের অন্যত্র অতি আছে। এই জন্য গুরু সেবা দিয়ে কথা হচ্ছে, গুরু সেবাতে কোন প্রবৃত্তি যাচ্ছে না, তাকে জেনে শুনে অবজ্ঞা করে একেবারে মরছি, মনে করছি গঙ্গা নদী আমাকে পবিত্র করে দিবে, আমি যে হরিনাম করি আমাকে ও হরিনামই তার হরিনামই হলো না, গুরু অবজ্ঞা যদি করে। এগুলি ভালো করে বিবেচনা করে সব দেখব। এই জন্য বলছেন যথেচ্ছা ক্রমে যে পুরুষ আমার কথাতে শ্রদ্ধামান, তিনি অত্যন্ত নির্বিন্ন নহেন, অত্যন্ত আসক্তিযুক্ত সংসারে মধ্যম ভাবে আছে, এক একটু করে অন্যত্র থাকাতে আসক্তি আছে সংসারে কিন্তু অল্প, আর বৈরাগ্য খুব নাই, অথচ অল্প একটু বৈরাগ্য আছে। এইরকম ভাবে লোক সাধু সঙ্গ করে আর কর্মে কর্মে বিপরে উঠে, মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। এটি আমরা প্রায় সবসময় ভুলে যাই, মনে করি যে মহৎ কোন অন্য গুণ কি দরকার, আমি হরিনাম করলেই হবে, আমি গঙ্গা স্নান করলে হবে, আমি বৃন্দাবনেতে বাস করলে হবে, আমি গিরিরাজ গোবর্ধন মধ্যে থাকলে হবে, হরিদ্বারেতে থাকলে হবে, বাবা ওসব বলে কেউ রক্ষা করতে পারবে না। মহৎ কর্মে মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কোন কর্ম, কোন কর্ম নাকি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম, এই কোন কর্মে ভক্তি নাই, এটা বুঝে রাখবে, কেউ কিছু রক্ষা করতে পারবে না। একটা লোক হরিনাম করে বলে আমি ব্রহ্মের মধ্যে লয় হয়ে যাবে, নাম কি করবেন? বলবে যে বেশ বেশ তুমি ভালো করে আমি তোমাকে লয় করে দিচ্ছি। কে বলছে? আমি হরিনাম করছি, আমার খুব সুন্দর একটি মেয়ের সঙ্গে বিবাহ, বহুদিন মঠে থেকে তারপরে একটু সুন্দরী কিশোরী মেয়ে জুটে গেল, ঘর জামাই তাকে করে নিল, আচ্ছা করে ফাগাড়ে ফেলে। হরিনাম কি করলো? হরিনাম আছেন চিন্তা মানে তুমি যা চাবো তাই সেইটে দিবে, যদি শুদ্ধ ভক্তি চাও শুদ্ধ ভক্তি তোমাকে দিয়ে দেবে, আর যদি তুমি চাও না তাহলে কি করো? এই জন্য মহৎ কৃপা বিনা বিনা মহৎ কৃপাতে অনেক তুমি হরিনাম যদি না করো স্বতন্ত্র ভাবে করো, তাহলে ওই কর্ম জ্ঞানে যা ফলগুলি ওইসব মুক্তি পর্যন্ত হয়ে যায়, ভক্তি হতে পারে না, কিছু না কিছু ফল দিবে কিন্তু প্রেম যে হবে সেটি দিবে না। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, ভক্তিযুক্ত যে কর্ম এইগুলি কর্ম করলে তার কোনদিন ভক্তি হবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, সংসার না ক্ষয় সংসার ক্ষয় হবে না, কি হবে সংসার আরো এসে যাবে, প্রতিষ্ঠা এসে যাবে, কোন ধনী লোক তোমাকে আসবে, তোমাকে খুব টাকা দিয়ে দিবে, একটি দুটি তিনটি বিবাহ চারটি বিবাহ করে দিবেন, বাড়ি করিয়ে দিবেন, যাতে আচ্ছা ক্রমশ ভুলে যাও সংসার। বাল্মীকি রামায়ণে একটা কথা আছে, কোন সময় একটা কুকুর রাস্তাতে শুয়েছিল, একটি ব্রাহ্মণ যাচ্ছিল শিব মন্দিরে, রাস্তাতে সে স্নান স্নান করে যাচ্ছে, কুকুরটাকে বলেছে দুপ 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 দুপ, আর কুকুরটা শুয়ে থাকে। তখন একটা অল্প কিছু একটা একটা পাথর ছোট নিয়ে আর তার দিকে সে কুকুরটা গায়ে করলো, ওই শুয়ে থাকে। তখন একটা লাঠি ছুড়ে, এক লাঠি জোরে এমন ভাবে ফেলে দিয়েছে, ছুঁয়ে না মারে না ছুড়ে মেরেছে ওই লাঠি, লাঠিতে মারতে তার ঠেংটা ফেলে দেয়। সেই কাউ 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 করতে 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 চলে গেল রামচন্দ্রের রাজ দরবারে, আর রাজাতে গিয়ে খুব কান্নাকাটি করেছে। রামচন্দ্র তখন বসে আছেন, তার সব পরিকর বসেছে, বশিষ্ঠ মহারাজ ইত্যাদি সব লোক বসে আছেন। রামচন্দ্র বলেন যে দেখো তো ওই কুকুরটা কাঁদছে, ওটাকে নিয়ে এসো তো দেখে কেন কাঁদছে। তখন কুকুরটাকে ডাকা, রামচন্দ্র জিজ্ঞাসা তুমি কি চাও, কিসের জন্য তুমি কাঁদছো? তা আমি রাস্তাতে শুয়েছিলাম, আমার একে এই অমুক ব্রাহ্মণ আমাকে এরকম হতে মেরে দিয়েছেন, আমার পায়েটা ভেঙে গেছে, আমি আর চলতে পারি না, আর বেদনাতে ছটফট ছটফট করছি, আমি এর সুবিচার চাই। তখন রামচন্দ্র সিপাহি দিয়ে আর ওই যে ব্রাহ্মণ যে ছিল শিব পূজক তাকে ডাক সভাতে উপস্থিত হলো। তিনি বললেন যে তুমি এই কুকুরকে মেরেছ? আর তা হ্যাঁ মেরেছি। কেন মারলে? আমি রাস্তাতে শুয়েছি, শুয়েছি আর আমি বললাম যে দূর 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 দূর, সেটা দূর হলো না। তখন আমি একটা ছোট পাথর দিয়ে মারলাম, তখন গায়ে পড়ে না, তখন লাঠি ছড়ে দিয়ে মেরে দিয়েছি। তিনি বললেন যে সে অসুস্থ আছে কি কেন উঠছে না, তুমি বিচার করেছ? তা না তো করি। তুমি একটু রাস্তা যদি ছেড়ে দিয়ে একটু পাশ দিয়ে চলে যেতে তো তোমার কি ক্ষতি হতো? আর কোন উত্তর দিতে পারে না। তুমি অকারণে কি মারে, তোমাকে কাটতে দৌড়েছিল এত না তো ভাও ভাও করছিল কি এত না তাও করে, তাহলে তুমি একে মেরে দিলে এমন ভাবে যে সে তার পায়টা ভেঙে গেল। কুকুরকে বলে যে তুমি প্রভু কুকুর তুমি যা বলো তাকে একে শাস্তি দি, তুমি যা চাও তাই দিও। তখন কুকুর বলে গিয়েছে আমি আপনার নিকটে প্রার্থনা করি যে কোন দেশে? হ্যাঁ কালিঞ্জর, ওখানে বিরাট মঠ আছে, কোটি কোটি টাকা তাহার আমদানি, যেরকম হতে আমাদের আছে মঠ মঠ না ওই মন্দির ব্যাংকটা চাও, তিরুপতি ব্যাংকটা চাও, কোটি কোটি টাকা আসছে, সোনা আসছে রূপা আসছে, আর তাহার কোটি কোটি শিষ্য ওই মহন্তে, আমি আপনার নিকটে এই প্রার্থনা করি যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে ওই কালিঞ্জর মঠের একে মহন্ত করে দেওয়া হোক। রাম বললেন যে ওখানে সব লোক ছিল, সব লোক হাসতে লাগলো যে কুকুরটা তো অদ্ভুত, তো আরে শাস্তি না দিয়ে তাকে একটা বরদান দিয়ে দিল যে কালিঞ্জর মঠেতে যারা মহন্ত হবে কোটি কোটি শিষ্য আর টাকা পয়সা অগাধ, আর তাহার কত স্ত্রী কত রকমের তাহার বৈভব, আর এ তাকে দিয়ে দিল। তখন রামচন্দ্র ওদিকে কুকুরকে বললেন যে আচ্ছা আমি তো বললাম আমি একে কালিঞ্জরের মহন্ত করে দিলাম, কিন্তু তুমি এটা কেন চাইলে, এটা তো তার পক্ষে বরদান হলো, ভালো জিনিস হলো। তিনি বলি আমি পূর্বেতে পূর্বজন্মেতে কালিঞ্জর মঠের আমি মহন্ত ছিলাম, আমার ওই দুর্ভাগ্যের ফলে আজকে কুকুর হয়েছি। তখন আমার জিহ্বাটাকে আমি ঠিক করতে পারি, কন্ট্রোল করতে পারি নাই, আমার মন বেগ ক্রোধ বেগ উদর বেগ উপস্থ বেগ আমি কোনো কন্ট্রোল করতে পারি না ওই টাকা পয়সা বৈধ থাকাতে, ওই জন্য আমার দুর্গতি এই কুকুর জমি লাভ করেছি, এখন কুকুরের সঙ্গে ঘুরিয়ে বেড়াই, তাই এর এই গতি হোক। তাহলে বুঝা যায় সেই এইগুলি কি হরিভজন ছেড়ে দিয়ে আর ওই মধ্যে যদি করি তাহলে আমাদের কি দুর্গতি হবে, বুঝতে পারি না। এইসবগুলি উপাখ্যান, এইসবগুলি শাস্ত্রেতে দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য, যে বুঝে সুঝে আমরা ধারণ করবো নাকি আরো গভীর ভাবে তার মধ্যে ডুবে যাবো, এইসবগুলি ভালো ভাবে বিচার করে ভক্তির মধ্যে আমরা প্রবেশ করবো শুদ্ধা ভক্তি। তাহলে কি হবে, মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, মহৎ পুরুষকে তো কলা দেখাই, আর ওদের কি দরকার আছে। আমাদের মঠেতে আমার মনে আছে দুজন ব্রহ্মচারী পরিক্রমার সময়তে ওই জ্বলন্ত আগুন হয় না কাঠ দেওয়া হয় হনুমে দেবে, ওই একজন উঠেছে আর একটা উল্লা দুজন মারামারি করছে, তখন সকলে মারামারি করছে এখনই মরবে। তারপরে পূজ্যপাদ বামন মহারাজ, আমরা তখন আপনি নবীশ ছিলাম, উনি যে গুরু মহারাজকে জানেন যে সে ওই দুজন এইখানে পাশেই মরছে, তাহলে আমি কি করবো, আমি তো কিছু করতে পারি না, এরা এসেছিল ভজন করতে নাকি এই জন্য এসেছে, আমার কিছু করবার না, আমরা তো কিছু শাসনও করছি, গুরু মাই তাও করতেন না, আমি কি একটা জজ রাখবো যে সে তাদের ফেসলা করবে আর বিচার করবে, সুবিচার করবার জন্য আমার আসি নাই, আমরা এসেছি যে যারা সব কামানজি তাদের গহরি ভজনের মধ্যে প্রবৃত্ত করে দেবো, এই আমাদের কাজ, আমরা লড়াই আপ মারামারি করবে তারা অন্নাবিলাস নিয়ে আর তাদেরকে সুবিচার করবো, এই জন্য কোর্ট কাছারি আদালত আছে, তারা সেখানে যেতে পারে, মরে দুজন লড়াই করে মরে যান কোন আপত্তি, শেষ পর্যন্ত দুজনই ভাগাড়ে গিয়ে মরে, ভক্তের সঙ্গে কোন সম্বন্ধই তাহাদের নেই, এখনো ওই জীবিত আছে কিন্তু ভক্তের সঙ্গে তাহাদের কোন সম্বন্ধ নেই। মহৎ কৃপা বিনা মহৎকে বাদ দিয়ে কোনদিনে ভক্তি হতে পারে না ভাই, এই জন্য জীবনেতে একটি আমার থেকে উন্নত আমার থেকে শ্রেষ্ঠ অধিকারী আমার প্রতি একটা কৃপাশীল আর স্বজাতীয় ভাবযুক্ত, স্বজাতি মানে কি, সাধু সঙ্গ কখন হয়, যখন ভক্তিতে রুচি হবে তখন হবে, তখন দেখবে যে আমার থেকে উন্নত তার কৃষ্ণের ভক্তির মধ্যে একটি ভাবেতে রুচি এসেছে তাহাদের, কি কি রুচি, আমি দাস্য ভাবেতে সেবা করব, আমি সক্ষ ভাবতে ভগবানের সেবা করব, আমি বাৎসল্য ভাব, এত উঁচুর কথা বলছেন নিম্নের কথাই জানো, তখন ওই স্বজাতীয় ভাব, আমার সত্য ভাব আছে আমার গুরুদেব জানতে চাচ্ছি, আমার থেকে উন্নত সিদ্ধ একটু হবে অনক্ষ নিবৃত্ত তাদের হয়ে থাকে, তাদের সঙ্গ করলে আমাদের ভক্তিটা উপরে যাবে অন্যথা যাবে না, এই জন্য মহাপুরুষের সঙ্গের আবশ্যক, রহো গুণে তপসান জাতি নিচ্যা নির্বাপনাদ বিহাদ বা ন ছন্দ নৈব জলাগ্নি সূর্য বিনা মহৎ পদ যাকে বলছে মহারাজ ভারত তৃতীয় জন্মেতে বলছেন, দুটি জন্মেতে একটা ঠোকর খেয়েছেন, কিরকম লোক ভাব অবস্থা তার এসেছে, তার উচিত থেকে আসক্তি হয়ে রতি প্রাপ্ত একটা হতে যাচ্ছিলেন আর ওই সময়তে ওই একটা অনর্থ জুটে গেল, সাত্ত্বিক দয়া করতে গিয়েছিলেন একটা হরিণ কে বাঁচাইতে গেলেন, হরিণের বাচ্চা অবোধ বাচ্চা দয়া করা তো ঠিক ছিল, এটা উচিত জগতের জাতির দৃষ্টির সাথে আমার কোন এটা তামসিক এটা নয় রাজস্ব নয়, এটা সাত্ত্বিক দয়া করেছিলেন কিন্তু ওই দয়া ফলে তো দেখো যে কোথায় জীবনটা, এই জন্য এইসবগুলি বিচার করে আমরা ভক্তির মধ্যে অগ্রসর হব। তো বলছেন হে রঘুগণ, বলছেন মহারাজ ভরত, নিজের অনুভূতিতে তিনি বলছেন মহাজনগণের পদরাজে অভিষিক্ত হওয়া বিনা ভগৎ ভক্তি এটা কখনো সম্ভব, তপস্যা দ্বারা হবে না, বৈদিক অর্জন দ্বারা হবে না, সন্ন্যাস পালনের দ্বারা হবে না, ব্রহ্মচর্য পালন করলে হবে না, গার্হস্থ ধর্ম পরিণাশ্রম ধর্ম ইত্যাদি পালন করলে হবে না, বেদ পাঠের দ্বারা হবে না, অথবা জল অগ্নি আর সূর্যের উপাসনার দ্বারা হবে, এটা কিসে হবে, কেবলমাত্র মহৎপুরুষে, মহাজন, মহাজন মানে কে, মহাজন মানে সাধারণ মহাজন নয়, বলছেন মহাজনের যে দ্বাদশ জন কে, স্বয়ংভু, স্বয়ংভু মানে কে, ব্রহ্মা, শিব ঠাকুর, নারদ, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জন, ভীষ্ম, বলি, ব্যাসিক মানে এই সব লোক ভাই, এরা হচ্ছে মহাজন, আর আমরা কত লালসা যে এই মহাজন কেনকে আমরা বিশেষ কোন রকম পাল্লা না দিয়ে পাতা না দিয়ে আমরা কোন মহাজনকে, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ প্রভু, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভৃতি, ভক্তি বিনোদ ঠাকুর ইত্যাদি, এরা হচ্ছে পরবর্তীকালের মহা মহাজনগণ, এদের চরণাশ্রয় আমরা করতে যাচ্ছি, তাহলে এই মহাজনগণের পাদপদ্মের ধুলি রজক না, রজক মানে তাহার কৃপা। আমি জোর করে ঠেলে দিয়ে তাকে চিৎ পাত করে দিয়ে পায়ের থেকে ধুলি নিয়ে নিল, ধুলি চিনমে তো উড়িয়ে যাবে, স্পর্শ করতে পারবো না ভাই। সেবা তারা প্রসন্ন হয়ে তার ধুলি কণা নিজে থেকে আমার মস্তকে দেওয়া গান, তাহলে হবে। জোর জবরদস্তি কথা না, প্রসাদ করতে বসেছেন বৈষ্ণব কোন ঠাকুর, এক দু গ্রাস খেয়েছেন, প্রভু একটু প্রসাদটা দিন, প্রসাদ তো হয়ে গেল। জোর করে আছে আপনি না করবেন, জোর করে নিন ভাই এতে গুলি প্রসাদ। তিনি প্রসন্ন হয়ে নিজে থেকে কৃপা ধার করে বিচ্ছুরিত হয়ে তার একটি কণ যদি বিচ্ছুরিত হয়ে যায়, এইগুলি হচ্ছে কৃপা। অতএব এই সবগুলি দ্বারা হবে না, তপস্যা দ্বারা হবে না, গঙ্গা স্নান দ্বারা হবে, যোগ তপস্যা ব্রত হোম স্বাধ্যায় সংযম, সংযমে এক মুহূর্তে উড়ে যাবে। এই জন্য মহাপদ তাকে আশ্রয় করতে হবে। এখানটা হয়ে গেছে সাধু সঙ্গে, সাধু সঙ্গে সর্বশাস্ত্রে ল মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এটা সবসময় মনে রাখবো। আমরা সাধু সঙ্গকে ঠকাচ্ছি, সাধুকে গুরুকে ঠকাচ্ছি, আরে কাকে ঠকাচ্ছি যেটা বেটা, তুমি নিজে ঠকছিস না ঠকাচ্ছি? মনে করে 10-20 হাজার টাকা কেউ যদি ঠকিয়ে লেয় কার, ওরা টাকার জন্য ওরা ওই সব টাকা ধার ধারা, ওরা তা একটি চুক্তি বাজার লক্ষ লক্ষ টাকা আসে, তারা উনি ছেড়ে দিয়েছে। এই জন্য তাহাটাকে ঠাকা যাবে না, কেউ কোন অন্যদিক দিয়ে ঠাকে। আমি গোপনেতে স্ত্রীর সঙ্গ করি, আমি ঠাকুরকে কলা দেখাচ্ছি, মানে কি নিজেই কলা দেখ। এই জন্য সাবুকে ঠাকাবো না, তুমি ঠাকাইতেই পারবো না, তুমি নিজে ঠক। এই যে সবগুলি বিচার ঠিক রাখ, গোপন করে আমি এখানে করে নিলাম, ওখানে করে নিলাম, ওখানে চল কি আছে না মহাপুরুষ সময় গোপন, গোপনেতে অত্যাচার ভাই, ওখানে রেহাই নাই। আমাদেরকে কি সরকারকে ফাঁকি দিতে পারো, অন্য লোকে সমাজের লোকের থাক, কিন্তু কৃষ্ণকে গৌরচন্দ্রকে তুমি ফাঁকি দিতে পারো? গোপনেতে অত্যাচার করে ধরি ডুবে ডুবে 81 দিনে জল কেউ খেত, একদিন ডুবিয়ে ডুবিয়ে কাশিতে বলে যে আমি নির্জলা থাকি, আমি আমি কিছু জল খাই না। আর ওই গঙ্গাতে জল খেতে ওইখানে তো ডুবিয়া যখনই খেতে এসেছে একটা ট্যাংরা মাছ নাকি কি গলাতে লেগেছে, আর মরে বাঁচে আর কি করে, তখন ত্রাহি ত্রাহি, আরে ভাই তোমার গলাতে কি করে, আর তুমি তো নির্জলা থাকো, তোমার জল তো খাও না নিজে থেকে ভাই। এইরকম ভগন্দর হয়ে যায় ভাই, ভক্তি এমন জিনিস, ভক্তিকে তোমরা সাধারণ মনে করো না, উনি আছে পার্সোনালিটি আছে, যেরকম সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কৃষ্ণচন্দ্র আছেন, ওই রকম হাতে ভক্তি দেবীর একটা পার্সন পার্সনিফাই করা ওকে, তার মধ্যে কৃপা আছে, তার মধ্যে অবজ্ঞাও আছে, যদি কেউ কৃপা না চায় অবজ্ঞা করে তাহলে তাহাকে এটা মনে করবো না যে সে এটা হলেই হয়ে যাবে। তিনি অনুগ্রহ করে ভক্তি দেবী আমার হৃদয়তে যদি প্রকট হন তাহলে হবেন, অন্যথা তুমি কোটি কোটি যত্ন করো এক দুজন লাভ করো তাই হবে। এই জন্য শুনে দিয়ে ওই রকম হাতে বলছেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সবগুলি মাপ কাঠি আছে, লক্ষণ আছে, এই সবগুলিকে বিচার করে দেখবো কে সাধু কে অসাধু। এই জন্য তিনি বলছেন সাধু ইয়ে দেখিয়া বৈষ্ণব চিনিয়া লইবে আদর করিবে যাবে, সাধুটাকে বুঝে মধ্যম অধিকারের একটা কথা, কনিষ্ঠ অধিকারে এই সব বিচার করতে পারবে না, মধ্যম অধিকারের মধ্যে তখন বিচার করবে। অত যে যখন চিনবে যে সে কোন স্তরের সাধু তখন তার সঙ্গ করবে, তারপর এই ভক্তি দেবী কৃপা করবেন ল মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। আমরা অতদিন আছি কিছুই হচ্ছে না, কেন কেন হচ্ছে না এটা বিচার আমরা, তাহলে ওই সবগুলি দুর্বাসনা অন্য অভিলাষ জ্ঞান কর্মযোগ এই সবগুলিকে আমরা ছেড়ে দিয়ে শুদ্ধ ভক্তি দিকে প্রবাহিত, তখন এটা হবে কৃষ্ণ কৃপার বরং তিনি শ্রদ্ধাবান জন হন ভক্তির অধিকারী। শ্রদ্ধা যাদের আছে একমাত্র আমি ভগবত ভক্তি চাই, এছাড়া আর আমার কিছু চাই নাই জগতে, এই জন্য গুরুকরণ করবো, গুরু প্রতি আমি সেবা করব, গুরুকে আমি সর্বস্ব অর্পণ করব, কিসের জন্য কেবলমাত্র ভক্তি চল। এইরকম শ্রদ্ধালু ব্যক্তি শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। উত্তম মধ্যম কনিষ্ঠ ইত্যাদি চার। আমরা এইসব গুলি কথা অনুশীলন করব, আর বিশেষ করে বৈষ্ণবদের সঙ্গে অনুশীলন করব। অন্তত যিনি আমার থেকে উচ্চ অধিকারী, অন্তত এটা ঠিক রাখতে হবে, তাদের আদেশ নির্দেশে অনুশীলন করি, তাহলে চিত বল প্রাপ্ত হবে তাই। মানে তো কোটি কোটি জন্মে আমার যা সাধন করছে ওত দ্বারা হবে না। এই জন্য বৈষ্ণবগণের আনুগত্য আমাদের পরম সৌভাগ্য, কোথায় জন্মগ্রহণ করে এদিকে ওদিকে ঘুরিয়ে বেড়াতাম, ভগবানের কৃপাতে ধামেতে এইখানে হোক, বৃন্দাবনেতে হোক, পুরীতে হোক, আর বৈষ্ণবদের সঙ্গে আমরা আছি। এখন সমস্ত আবর্জনা সব যা নাবিলাস পূর্ণরূপে প্রত্যাগ করে নিষ্কিঞ্চন অকিঞ্চন হয়ে তারপরে ভগবানের দেখো যে কিছুদিনের মধ্যে আমাদের রুচি হয়ে যাবে, তারপরে রুচি থেকে আসক্তি হয়ে যায়, আবার ভাও। এইটা তিনি বললেন। আমি এই পর্যন্ত আমার বক্তব্য আজকে এখানে সমাপ্ত করি। পরিক্রমার সময়তে আমার হয়তো আজ যে আমি বিকাল তিনটার সময় আমি চলে যাব বৃন্দাবন মথুরা দিকে, গুরুদেব ওখানকারই ভার দিয়েছিলেন, এই জন্য যতটুকু সামর্থ্য নিষ্কট ভাবতে আমি সেবা করবার চেষ্টা করি, কিছু ভজন করবার চেষ্টা করি। আজকে আমরা পূজ্যপাদ মহারাজও চলে গেছেন, সুন্দর ভাবে কালকে উপদেশ তিনি দিলেন, আমাকেও এইসবগুলি বলুন যে ওদের কাছে এইসবগুলি বলবেন, আপনার এইসবগুলিকে গ্রহণ করুন। আমি এই পরিক্রমার মধ্যে কাউকে অনেকে হয়তো শাসন করেছি, আপনারা ওটাকে অন্যভাবে গ্রহণ করবেন, আমি তাদের মঙ্গল হোক, কোন শত্রু ভাবতে আমরা করি না, কোনোদিনই করি, তাদের মঙ্গল হোক। এই জন্য কোন কোন সময়তে এত শাসন নতুন করা হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন যাতে আপনাদের চরণে আমি কোনো অপরাধ না করি। যাতে আমাদের ধাম অপরাধ না হয়, ভক্তি দেবী আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়, গুরুদেব অপ্রসন্ন না হয়, এইটি প্রার্থনা করে আমার বক্তব্য পঞ্চাবলম্বন।